بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العلي.
Bismillahirrahmanirrahim. Balo, he sarbhoumo shaktir malik Allah, tumi jake iccha khomota dan koro, jar theke iccha khomota kere nao, ebong jake iccha sammanito koro, ar jake iccha opomanito koro. Kollan tomar hatei, nishchoi tumi shokol bishoye sarboshoktiman. Tumi ratke dine ebong dinke rate porinoto koro. এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের আরেকটি নামকরা প্রদেশ কোহ গিলুয়ে ও বুয়ের আহমাদের দিকে। প্রদেশের প্রধান শহর ইয়াসুজ শহর দেখার মধ্য দিয়ে শুরু করেছে সফর। বলেছি যে এই শহরে রয়েছে বিখ্যাত লোর জনগোষ্ঠীর বসবাস। ইরানের একটি প্রাচীন গোত্র হল এই লোররা। কোহ গিলুয়ে ও বুয়ের আহমাদ প্রদেশের দর্শনীয় কিছু নিদর্শনের কথাও বলেছি এবং সামান্য কিছু দেখিয়েছিও।
বিশেষ করে চারটি ঝর্ণা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন হিসেবে পরিগণিত। ঝর্ণাগুলো 8 মিটার থেকে 15 মিটার পর্যন্ত উচ্চতা থেকে পতিত হয়। অবশ্য এখানে 50 মিটার উঁচু ঝর্ণাও রয়েছে। তবে পর্যটকদের পক্ষে অত উচ্চতায় গিয়ে ঝর্ণা উপভোগ করাটা খুব একটা সহজ সাধ্য নয়, তাই দূর থেকেই দেখে মন ভরে নিতে হয় অনেককেই। ঝর্ণাগুলোর বাইরে এই এলাকার অন্যান্য দর্শনীয় ও উপভোগ্য প্রাকৃতিক নিদর্শনের মধ্যে রয়েছে জলগুহা। এসব জলগুহার ভেতরে বাস করে আবাবিলের মতো এক ধরনের পাখি, ইংরেজিতে সোয়ালো বলে এগুলোকে। গুহার ভেতরেই এরা বাসা বানায়। এই গুহার পাশে আবার ছোট ছোট পানির চৌবাচ্চা রয়েছে অনেক। সুতরাং প্রাকৃতিক এই দৃশ্যটি কেমন হতে পারে তা ভাবতেই আপনার মনে জেগে উঠবে শিল্পীর আঁকা ছবির এক নান্দনিক সৌন্দর্য। গত আসরের ধারাবাহিকতায় আজও আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
গত আসরে আমরা তমরাদি প্রণালীর কথা বলেছিলাম। চমৎকার এই প্রণালীটি যার অভার এবং সভার্য পাহাড়কে ঘিরে তৈরি হয়েছে। এখানে নিশ্চিন্তে বসবাস করে ভয়ঙ্কর কিছু জন্তু জানোয়ার, ভালুক এবং কাঠবিড়ালির মতো প্রাণীও প্রচুর দেখতে পাওয়া যায়। প্রণালীর ভেতরে ঢোকার পথে ঐতিহাসিক অনেক নিদর্শনও দেখতে পাওয়া যাবে। এগুলো হাখামানেশীয় যুগের ঐতিহ্যবাহী নিদর্শন। আরও একটি স্থাপনা এখানে সবারই নজরে পড়বে, সেটা হলো একটি কবর। কবরটি হাখামানেশীয় বংশের কোনো এক অভিজাত ব্যক্তিত্বের। কবর স্থাপনাটি চোখে পড়ার মতো করে সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন বর্ণনা এসেছে ইরানের নামকরা বীর সেনানী অরিওভারজান হাখামানেশীয় শাসন আমলে নিজের সেনাদের সঙ্গে এই তমরাদি প্রণালীতে এসেছিলেন এবং আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করেছেন।
ঝর্ণার কথা তো বললাম, এর বাইরেও ইয়াসুজে রয়েছে সুন্দর সুন্দর বেশ কয়েকটি ফরেস্ট পার্ক এবং উপকূলবর্তী পার্ক বা কোস্টাল পার্ক। এগুলো সেই ইয়াসুজ ফরেস্ট পার্ক এবং বাসার নদী উপকূলীয় পার্কের মতোই। ইয়াসুজ ফরেস্ট পার্ক অথবা ইয়াসুজ পার্বত্য বৃহৎ পার্ক মূর শহর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 1,000 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। ইরানের দক্ষিণাঞ্চলীয় সর্ববৃহৎ ফরেস্ট পার্ক হিসেবে পরিচিত এই পার্কটি। উঁচু নিচু এই পার্কের ভেতর থেকে পুরো শহরটির সৌন্দর্য দেখতে পাওয়া যায়। বিচিত্র উদ্ভিদে পূর্ণ পার্কটিকেও দূর থেকে বেশ সুন্দর দেখায়। একটু মিউজিক বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরছি খানিক পরেই, সঙ্গেই থাকুন।
উপকূলীয় পার্ক বাসর শহরের প্রবেশমুখেই পড়ে, ইয়াসুজের অন্যতম সুন্দর এবং উপভোগ্য একটি অবকাশ যাপন কেন্দ্র এটি। পার্কের কোল ঘেঁষে বয়ে গেছে বাসর নদী। কেমন প্রশান্ত এবং নিত্য বহমান এই নদী! সুতরাং কিরকম চিন্তাকর্ষক একটা পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে একটু ভেবে দেখুন। সময় কাটানোর জন্য কিংবা ক্লান্তি শ্রান্তি ভুলে থেকে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখার জন্য চমৎকার একটি স্পট এটি। ইয়াসুজের সবুজ শ্যামল প্রকৃতি আর প্রান্তরের সজীবতার জলীয় উৎস হল এই নদী। ইয়াসুজ শহর থেকে ইস্পাহানের দিকে যেতে 1 কিলোমিটারের মতো পথ অতিক্রম করলে পড়বে মেহরিয়ান নামে একটি প্রণালী। এই প্রণালীর পাশে রয়েছে ইমামজাদা হাসান আল ইসলামের মাজার। স্বাভাবিকভাবেই জিয়ারতকারীদের আনাগোনায় সবসময় মুখরিত থাকে এই মাজার অঙ্গন।
মেহরিয়ান প্রণালীতে শীতকালেও পর্যটকদের ব্যাপক আনাগোনা থাকে, বিশেষ করে এখানে রয়েছে স্কি খেলার সুন্দর ব্যবস্থা। শীতের সময় ইমামজাদার মাজারের বিপরীতে প্রস্তরের উপর বিপুল বরফ জমে যায়। এই জমাট বরফ শীত ঋতুর শেষের দিকে ভাঙতে শুরু করে। বরফের চাক ভাঙার শব্দ বহু দূর থেকেও শোনা যায়, আর এই বরফ ভাঙার শব্দ এলাকাবাসীর মনে বয়ে নিয়ে আসে বসন্তের আনন্দঘন আগমনী বার্তা। মেহরিয়ান নদীর স্বচ্ছ স্ফটিক জল ইয়াসুজের বাসার নদী এবং কারুন নদীতে গিয়ে মিলে যায়। আবারও একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরব একটু পরেই, সঙ্গেই থাকুন সবাই।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানে। আমরা এখন আছি ইয়াসুজে। শেখ শেরকেহ গ্রাম কিংবা শেখ সাদু গ্রাম ও এখানকার অন্যতম দর্শনীয় একটি এলাকা। এই এলাকা মোটামুটি শীতপ্রধান, আর শীতপ্রধান এলাকায় কাঙ্গার, রিফস এবং মাশরুমের মতো সবজিগুলো বলা যায় সহজলভ্য। এর বাইরেও আখরোট গাছ, আপেল গাছ, আঙ্গুর গাছ এবং পিচ ফল গাছেরও বিচিত্র সমারোহ লক্ষ্য করা যায় এখানে। শেখ সেরকের মাজারটিও এখানকার একটি টিলার উপরে বুনো নাশপাতি বৃক্ষ পরিবেষ্টিত অঞ্চলে অবস্থিত। এখানে রয়েছে জল টৈটুম্বুর বেশ কয়েকটি ফোয়ারা, আর এইসব ফোয়ারার পানির কারণেই গ্রামটির সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে এখানকার ভূমি।
ইয়াসুজের আশেপাশে দেখার মতো আরও বহু নিদর্শন রয়েছে, যেমন নদী আর বহমান ফোয়ারাময় আলামুন পার্বত্য উপত্যকা। এই উপত্যকার অন্যরকম সুন্দর আবহাওয়া পুরো ইরানময় বিখ্যাত। ককন নামে একটি এলাকা রয়েছে এখানে, শীতকালে ককনে স্কি খেলার ধুম পড়ে যায়। মাজদাক দার্তা নামের একটি গ্রামের কথা উল্লেখ না করলেই নয়, ধান চাষ এবং স্যামন মাছের জন্য বিখ্যাত এই গ্রামটি। এখানে রয়েছে প্রাচীন একটি কবরস্থান, নাম হল লেমা। ইরানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির, বিশেষ করে ইলামী শাসনামলের বিচিত্র ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এই কবরস্থানটি। পুরো ইয়াসুজের মূল্যবান ঐতিহাসিক নিদর্শন ও পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যাবে এখানকার মিউজিয়ামে। ইয়াসুজ শহরে তাই কেবল পর্যটক আর প্রকৃতি প্রেমিকরাই ভ্রমণ করেন না, বেড়াতে যান পুরাতত্ত্ব গবেষকরাও। হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই আলোচনায় সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনাদের অংশগ্রহণ যথারীতি ভাবে প্রত্যাশা করছি।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি ভালোই আছেন। কোরআনের আলোর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা সূরা আলে ইমরানের 8-13 আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই শোনা যাক 8 এবং 9 আয়াতের তেলাওয়াত ও অনুবাদ।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه
জ্ঞানী লোকেরা বলে, হে আমাদের পালন কর্তা, সরল পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে আর বাঁকা করে দিও না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। তুমিই সবকিছুর দাতা, হে আমাদের পালন কর্তা, তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে, এতে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না।
কোরআনের আলোর গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম, কোরআনের আয়াতের ব্যাপারে জ্ঞানীদের মধ্যে দুটি দল রয়েছে। এদের এক দল নিজেরাই বিভ্রান্ত এবং কোরআনের অর্থ বিকৃতির মাধ্যমে তারা নিজেদের বিকৃত মতামতের যুক্তি দেখাতে চায়। কিন্তু অন্য এক দল প্রকৃত জ্ঞানকে কাজে লাগিয়েছেন এবং জ্ঞানের গভীরে প্রবেশ করেছেন। এই দল আল্লাহর বিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আল্লাহ কোরআনের আয়াত দিয়ে যা যা বোঝাতে চেয়েছেন তাই অনুধাবন করেন ও প্রয়োজনে তা বর্ণনা করেন। কিন্তু জ্ঞানী লোকেরাও ভুল করতে পারেন, তাই দূরদর্শী জ্ঞানীরা তাদের জ্ঞান ও ইমান থাকা সত্ত্বেও তাদের অন্তরকে সবসময় বিচ্যুতি ও ভুল ত্রুটি থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন, যাতে বিভ্রান্ত দলের অন্তর্ভুক্ত না হন। এইসব জ্ঞানী লোক কিয়ামত বা পুনরুত্থানকে সবসময় নিজেদের সামনে উপস্থিত দেখতে পান এবং প্রমাণ ছাড়া কোনো কিছুকে আল্লাহর বক্তব্য বলে উল্লেখ করেন না, কারণ তারা জানেন এ ধরনের বক্তব্যের জন্য একদিন আল্লাহর বিচারালয়ে জবাবদিহি করতে হবে এবং ওই আদালতকে বিন্দুমাত্র ফাঁকি দেওয়াও অসম্ভব। ভুল বা দুশ্চিন্তার জন্য ওয়াদা খেলাপ করা অথবা অক্ষমতা বা ভয় পাওয়া, এসবের কোনটি আল্লাহর পবিত্র সত্তায় দেখা যায় না।
এই দুই আয়াতের মূল শিক্ষা হল, আমরা যেন নিজেদের ইমান ও জ্ঞান নিয়ে অহংকার না করি। বহু জ্ঞানী ব্যক্তি সেবার পরিবর্তে বিশ্বাসঘাতকতা করেছে এবং অনেক মুমিন শেষ পর্যন্ত কাফের ও ধর্মহীন বা বেদীন অবস্থায় মারা গেছেন। এবারে সূরা আলে ইমরানের 10, 11 ও 12 আয়াতের তেলাওয়াত শোনা যাক।
إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كَذَّبُوا بِآيَاتِنَا فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ قُلْ لِلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ وَبِئْسَ الْمِهَادُ
نِشْشُوي جَرَا أَبِشَّاشْ كَرِي تَادِرْ دْهَنْ شَمْبَدْ وَشَنْتَنْ شَنْتُوتِي আল্লাহ শাস্তির মোকাবেলায় কোনো কাজে আসবে না এবং তারাই হবে দজক বা নরকের জ্বালানি। হে নবী, মক্কার কাফেররা ফেরাউন ও তাদের পূর্ববর্তীদের মতোই আমার নির্দেশাবলী ও কোরআনের আয়াতকে মিথ্যা মনে করেছে, তাই আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। আর শাস্তি দেওয়া বা প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে আল্লাহ অত্যন্ত কঠোর। যারা আমার নিদর্শনকে অবিশ্বাস করেছে তাদেরকে বলুন, শীঘ্রই তোমরা পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান্নামে জড়ো করা হবে, জাহান্নাম খুবই নিকৃষ্ট।
মহান আল্লাহ এই তিন আয়াতে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ও মুসলমানদের উদ্দেশ্য করে বলেছেন, কাফেরদের ধন সম্পদ ও জনবল যেন তোমাদেরকে ভীত বিহ্বল না করে, এগুলো শুধু দুনিয়াতেই সীমিত থাকবে। কিয়ামতের দিন এসবের কোনো কিছুই কাফেরদের কোনো উপকারে আসবে না, কারণ কাফেরদের শরীর জাহান্নামের আগুনের জ্বালানি হবে। তাই কোনো ব্যক্তি বা সম্পদই অবিশ্বাসীদের বা কাফেরদেরকে নরকের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এরপর আল্লাহ তৎকালীন মুসলমানদেরকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে সে যুগের কেউ কেউ যে শুধু আল্লাহ ও তার কিতাবকে অবিশ্বাস করেছে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ বাঁধাবার উপক্রম করেছে তা নয়, বরং সকল যুগেই বিভিন্ন জাতি সত্যের মোকাবিলায় এ ধরনের পদ্ধতি ব্যবহার করেছে, কিন্তু তাদের কেউই সত্যকে ধ্বংস করতে পারেনি, বরং নিজেরাই ধ্বংস হয়ে গেছে। এমনকি পরাক্রমশালী ফেরাউন আল্লাহর মোকাবিলায় এক মুহূর্তের জন্য প্রতিরোধ করতে পারেনি। শেষের আয়াতে মদিনা ও মক্কার কাফের মুশরিকরা শিগগিরই কুফরের শাস্তি হিসেবে মুসলমানদের হাতে পরাজিত হবে বলে রাসূলে খোদার প্রতি ভবিষ্যৎবাণী করা হয়েছে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত আমরা যেন বংশ সন্তান ও সম্পদের প্রতি আসক্ত না হই, কাফেররাই তাদের সন্তান এবং সম্পদের মধ্যে নিজেদের মুক্তি বা পরিত্রাণ রয়েছে বলে মনে করে। দ্বিতীয়ত, কুফরি চিন্তাভাবনা ও ভ্রান্ত কার্যকলাপ মানুষের পরিচিতিকে বদলে দেয়, এর ফলে মানুষ জড় বস্তুর কাতারে স্থান পায় এবং জাহান্নামের আগুনের জ্বালানি হয়। তৃতীয়ত, পাপ করা অন্যায়, কিন্তু পাপে অভ্যস্ত হওয়া বা মনে প্রাণে আসক্ত হওয়া জঘন্যতর এবং পরিণতির হয় মারাত্মক। চতুর্থত, কুফরি শক্তি পরাজিত হতে বাধ্য এবং অবশেষে সত্যই বিজয়ী হবে। এবারে এই সূরা ১৩ নম্বর আয়াতের তেলাওয়াত শোনা যাক।
قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار
নিশ্চয়ই দুটো দলের মোকাবেলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল আর অপর দল ছিল অবিশ্বাসী। এরা বিশ্বাসীদেরকে দ্বিগুণ দেখছিল এবং এর ফলে কাফেররা ভীত হয়ে পড়েছিল। আর আল্লাহ যাকে ইচ্ছে করেন নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্যে অনেক শিক্ষা রয়েছে।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম ও মুসলমানরা দীর্ঘ ১৩ বছর ধরে মক্কার মুশরিকদের হাতে নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছিল। এরপর শত্রুরা যখন আল্লাহর রাসূলকে হত্যার ষড়যন্ত্র করে, তখন আল্লাহর নির্দেশে রাসূলে খোদা ও মক্কার মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতে ২ বছর পর বদর নামক এলাকায় মক্কার কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়। ওই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন আর মুশরিকদের সংখ্যা ছিল ১,০০০, কিন্তু তা সত্ত্বেও শত্রুপক্ষের ৭০ জন নিহত ও আরও ৭০ জন বন্দী হয় এবং তারা মুসলমানদের কাছে পরাজিত হয়। এই আয়াতে মুসলমানদের বিজয়ের পেছনে খোদাই সাহায্য থাকার কথা উল্লেখ করে বলা হয়েছে যে আল্লাহ শত্রুদের চোখে মুসলমানদেরকে দ্বিগুণ করে দেখিয়েছেন এবং এর ফলে শত্রুরা ভীত হয়ে যুদ্ধ করার সাহস হারিয়ে ফেলে। এই আয়াতের প্রথম ও শেষাংশে এটা বোঝানো হয়েছে যে বদর যুদ্ধের মিথ্যার অনুসারীদের বিরুদ্ধে সত্যের অনুসারীদের বিজয়ে সবার জন্য শিক্ষা রয়েছে। আর এই শিক্ষা হল, সত্যের সংগ্রামে মুজাহিদদের সংখ্যা কম হলেও ভয় পাওয়ার অবকাশ নেই এবং সত্যের সংগ্রামীরা তাদের দায়িত্ব পালন করতে গেলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত ইসলামে যুদ্ধের উদ্দেশ্য হল আল্লাহ ও তার ধর্মের পতাকা সমুন্নত রাখা, শক্তি প্রদর্শন বা দেশের সীমানা বৃদ্ধি কিংবা আধিপত্য প্রতিষ্ঠা ধর্মযুদ্ধের উদ্দেশ্য নয়। দ্বিতীয়ত, আল্লাহর অন্যতম অদৃশ্য সাহায্য হল শত্রুদের অন্তরে ত্রাস সৃষ্টি করা। এর ফলে শত্রুরা মুসলমানদের শক্তিকে কয়েকগুণ বেশি দেখতে পাচ্ছিল এবং ভীত শত্রুরা মুসলমানদের মোকাবেলা করা থেকে বিরত হয়। তৃতীয়ত, আমাদের চারপাশে যা ঘটছে তাতে সবার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু শুধুমাত্র চিন্তাশীল ও জ্ঞানীরাই এসব ঘটনা থেকে শিক্ষা নেয়। তো শ্রোতাবন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও পরবর্তী আসরে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তার এ সপ্তাহ পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আল ইসলামের স্বল্প মেয়াদের অদৃশ্য হওয়ার ঘটনা ঘটেছিল 260 হিজড়িতে। তখন তার বয়স ছিল মাত্র 5 বছর। এমন একজন শিশু কতটা জ্ঞানী ও কিভাবে তিনি মুসলিম জাহানের অভিভাবক বা নেতা হন, এ ছিল তাঁর নেতৃত্বের বৈধতা সম্পর্কে সন্দেহমূলক নানা প্রশ্নের অন্যতম। এ ধরনের অস্পষ্টতা ও সন্দেহের যৌক্তিক জবাব দিয়েছেন বিজ্ঞ আলেমরা, ও বাস্তবে ইমাম মাহদীর উচ্চ মর্যাদার বিষয়টি স্পষ্ট হয়েছিল মহান আল্লাহর রহমতে। কিন্তু ইমাম মাহদীর দীর্ঘ মেয়াদের অনুপস্থিতি, যা আজও অব্যাহত রয়েছে, তা নতুন নানা প্রশ্ন ও সন্দেহ সৃষ্টি করেছে। এমনই এক প্রশ্ন হল, ইমাম মাহদী এত দীর্ঘকাল ধরে বেঁচে আছেন কিভাবে? কারণ হিসেব অনুযায়ী ইমাম মাহদীর বয়স এখন প্রায় 1200 বছর, এবং আরও কত বছর পর ওনার আত্মপ্রকাশ বা প্রকাশ্য আগমন ঘটবে তা স্পষ্ট নয়। যুগে যুগে বিভিন্ন দিক ও প্রেক্ষাপটের আলোকে এ জাতীয় প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।
প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হল, মানুষের জীবন ও মৃত্যু হল মহান আল্লাহর হাতে, এবং আল্লাহ চাইলে যে কারো জীবনকে দীর্ঘ ও সংক্ষিপ্ত করতে পারেন। তাই আল্লাহ চাইলে ইমাম মাহদীকেও অত্যন্ত দীর্ঘ জীবন দান করতে পারেন, যাতে তিনি জীবিত অবস্থায় জনগণের দৃষ্টির আড়ালে থেকে উপযুক্ত সময়ে মানব জাতির শেষ ত্রাণকর্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে ধরে নিলেও সর্বশক্তিমান আল্লাহর কাছে এটা খুবই সহজ বিষয়। মহান আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডেও রক্ষা পান, মুসা নবীর লাঠির আঘাতে নীল দরিয়ায় শুকনো রাস্তা বের হয় যাতে তার অনুসারীরা রক্ষা পায়, এবং আবারও পানি ফিরে আসায় ফেরাউন ও তার দলবল ডুবে যায়।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
বুদ্ধিবৃত্তিক দিক থেকে ইমাম মাহদির দীর্ঘ জীবন অসম্ভব কিছু নয়। আধুনিক বিজ্ঞানও মানুষের দীর্ঘ জীবনকে অসম্ভব কিছু বলে মনে করে না। জ্ঞান বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, মানুষের গড় আয়ু বৃদ্ধি ও দীর্ঘ জীবন লাভ করাকে ততই বেশি অর্জনযোগ্য বলে মনে করা হচ্ছে। মানুষ যদি নানা জীবাণু ও রোগের কারণগুলো থেকে মুক্ত থাকে, তাহলে তার মৃত্যুর সময় অনেক পিছিয়ে যেতে পারে। বিজ্ঞানীরা চিরস্থায়ী জীবন লাভের বিষয়েও গবেষণা করেছেন এবং এ ব্যাপারে আশাবাদী। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বুনিয়াদি কোষ বা স্টেম সেল গবেষণা ও বংশগতির বা জিন সংক্রান্ত গবেষণা চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক অগ্রগতি বয়ে এনেছে। তাই চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও ইমাম মাহদির দীর্ঘ জীবন লাভ অস্বাভাবিক কিছু বিষয় নয়। ইমাম মাহদির দীর্ঘ জীবন লাভের বিষয়টি অসম্ভব বা নজিরবিহীন না হওয়ার অন্যতম প্রমাণ হল হজরত নূহ সহ কোনো কোনো নবী ও ব্যক্তির দীর্ঘ জীবন। হজরত নূহ নবী ও রাসুল হওয়ার পর মহা তুফানের আগে কেবল 950 বছর একত্ববাদ ও সত্যের দাওয়াত দিয়েছেন জনগণকে। কোন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী নূহ নবী অন্তত 2500 বছরের হায়াত পেয়েছিলেন।
আল্লামা সাইয়েদ হুসাইন তাবাতাবীর মতে হজরত নূহ আলাইহিসসালামের দীর্ঘ জীবন লাভও ছিল একটি স্বাভাবিক বিষয়। মানুষের দীর্ঘ জীবন লাভের সম্ভাবনা না থাকার পক্ষে এ পর্যন্ত কেউ কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারেনি। হযরত খিজির আলাইহিসসালামও দীর্ঘ জীবনের অধিকারী। তার বয়স 6000 বছর বলে মনে করা হয়। ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালামের মতে মহান আল্লাহ হযরত খিজিরকে দীর্ঘ হায়াত দিয়েছেন এ কারণে যাতে ইমাম মাহদির দীর্ঘ জীবনের বিষয়টি কারো কাছে অযৌক্তিক বলে মনে না হয়। ইমাম মাহদি আলাইহিসসালামের সরকার ও প্রশাসনে হযরত খিজির এবং তার সঙ্গীদের প্রকাশ্য ভূমিকা থাকবে বলে বেশ জোরালো সম্ভাবনার কথা বলা হয়। হযরত ঈসা নবী জীবিত থাকার কারণে ওনার বয়স 2000 বছরের চেয়েও বেশি। হযরত আদম আলাইহিসসালাম ও তার কোনো বংশধরের বয়স ছিল 900 বছরেরও বেশি। হযরত হুদ নবীর বয়স ছিল 670 বছর। খাজা নাসিরউদ্দিন তুসি মনে করেন ইমাম মাহদির দীর্ঘ জীবন লাভের বিষয়টিকে যারা অসম্ভব মনে করেন তারা পরিপূর্ণ অজ্ঞতার মধ্যে রয়েছেন।
ইমাম মাহদির দীর্ঘ জীবনের আরও একটি জোরালো যে প্রমাণ উল্লেখ করা যায় তা হল ইমাম মাহদির সঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎ লাভ, যদিও দীর্ঘ মেয়াদে তথা গেইবাতে কুবরার যুগে এ মহান ইমামের অদৃশ্য থাকার কারণে সাধারণত সাধারণ জনগণ ওনাকে দেখেন না। ইমামের সঙ্গে সাক্ষাৎ লাভকারী এইসব ব্যক্তিরা বিশেষভাবে নির্ভরযোগ্য ও ধার্মিক খোদাভীরু ব্যক্তি এবং তাঁরা ইমামের বিশেষ দিক নির্দেশনা পেয়েছেন। নিকট অতীতও এমন ঘটনা মাঝে মধ্যে ঘটেছে। মোট কথা, ইমাম মাহদির দীর্ঘ জীবন লাভের বিষয়টি অনস্বীকার্য বাস্তবতা। মানব জাতির শেষ ত্রাণকর্তা হজরত ইমাম মাহদি আল ইসলাম সম্পর্কিত শিয়া ও সুন্নি বর্ণনায় যেমন অনেক পার্থক্য রয়েছে, তেমনি অনেক মিলও রয়েছে। গবেষক, পণ্ডিত ও আলেমদের মতে আহলে সুন্নাতের মুহাদ্দিসগণ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 33 জন সাহাবি থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম সংক্রান্ত হাদিস নিজ নিজ হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন। 106 জন প্রসিদ্ধ সুন্নি আলেম গায়েব ইমাম মাহদীর আবির্ভাব সংক্রান্ত হাদিস নিজ নিজ গ্রন্থে সংকলন করেছেন।
আহলে সুন্নাতের বিশিষ্ট আলেম শেখ খাজা মোহাম্মদ পার্সা নাকশাবন্দির বক্তব্য হল, আবু মোহাম্মদ আসকারি আলাইহিস সালাম আহলে বাইতের অন্তর্ভুক্ত। তিনি 260 হিজরির 6 রবিউল আউয়াল শুক্রবার ইন্তেকাল করেন এবং তাকে তার পিতার সমাধির কাছে সমাহিত করা হয়। তিনি তার পিতার ইন্তেকালের পর 6 বছর জীবিত ছিলেন এবং মৃত্যুকালে কেবল এক পুত্র সন্তান রেখে যান, যিনি হচ্ছেন আবুল কাশেম মুহাম্মদ। তিনি প্রতীক্ষিত ত্রাণকর্তা। প্রতীক্ষিত ত্রাণকর্তা 255 হিজরির 15 শাবান জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিল নার্জিস সালামুল্লাহি আলাইহা। যখন তার বয়স 5 বছর তখন তার পিতা ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম ইন্তেকাল করেন। এ বর্ণনাটি শিয়া মুসলিম মাজহাবে বর্ণিত বক্তব্য ও ইতিহাসের সঙ্গে মিলে যায়। তো শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদী আলাইহিস সালাম তথা মানবজাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
দর্পণ শ্রোতাবন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়, সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেওয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা সৌদি আরবে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত কয়েকটি পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু চিত্র তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ নির্মাণ কিংবা তাদের কোনো ধর্মীয় স্থাপনার সংস্কারের উপর কঠোরভাবে সীমাবদ্ধতা আরোপ করে রাখা হয়েছে। এমনকি শিয়া মুসলমানরা কোনো ভবন নির্মাণ করতে গেলেও বাধার সম্মুখীন হচ্ছে। সৌদি আরবের শিয়া মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ ও তাদের ধর্মচর্চার অধিকার হরণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সেদেশের শাসকবর্গ ও ধর্মীয় নেতারা শিয়াদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে। সৌদি আরবের শিয়া মুসলমানদের নিজস্ব ধর্মীয় বা মাজহাব বিষয়ক লিখিত কোনো তথ্য প্রমাণ সংরক্ষণের অনুমতি নেই। এ সংক্রান্ত কোনো গ্রন্থ, তথ্য বা লেখা অন্য দেশ থেকে সৌদি আরবে নেয়ার চেষ্টা করা হলে তাদেরকে গ্রেফতার করা হয়।
নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2017 সালে এক প্রতিবেদনে বলেছিল, সৌদি আরবের মোট জনসংখ্যার মাত্র 15% হচ্ছে শিয়া মুসলিম সম্প্রদায়। তারা সৌদি শাসকবর্গের পক্ষ থেকে চরম বৈষম্যের শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের 62 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবের অনেক মুফতি ও সরকারি কর্মকর্তারা শিয়াসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক কথাবার্তা ছড়ানোর পাশাপাশি তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যা কিনা মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সম্মান দেখানো বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন।
বাস্তবতা হচ্ছে সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের সাথে যে আচরণ করা হচ্ছে তা আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন। ইসলামের দৃষ্টিতেও সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ মর্যাদা রয়েছে, তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিচারের স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড, বিবাহ ও আবাসনের স্বাধীনতা রয়েছে। কিন্তু সৌদি আরবে শিয়া মুসলমানরা সেদেশের মুসলিম সমাজের অংশ হলেও বহু ক্ষেত্রে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত অন্য ধর্মের অনুসারী ও বিদেশি শ্রমিকরাও নানাভাবে হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী ইথিওপিয়ার অন্তত 35 খ্রিস্টানকে আটক করেছে, যাদের মধ্যে 29 জনই হচ্ছে নারী। নিজস্ব পদ্ধতিতে নামাজ বা ধর্মচর্চার সময় তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করার পর পুরুষদের উপর নির্যাতন চালানো হয়।
সৌদি আরবের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সেদেশের সরকারের দুর্ব্যবহার শুধু যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তাই নয়, একই সঙ্গে ইসলামের নীতিমালারও লঙ্ঘন। বাস্তবতা হচ্ছে, শীতল যুদ্ধ অবসানের পর বিভিন্ন দেশে অবস্থিত সংখ্যালঘুদের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে তাদের অধিকার এবং সুযোগ সুবিধা দেওয়ার দাবি ওঠে। কিন্তু সেসব দাবির ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তি থাকায় অভ্যন্তরীণ জাতিগত শত্রুতা ও বিদ্বেষ ক্রমেই বাড়তে থাকে। এর ফলে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে যেসব দেশ সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষায় সোচ্চার, তারা চিন্তিত হয়ে পড়ে। এতে কোনো সন্দেহ নেই যে একটি সমাজ বা রাষ্ট্রে সংখ্যালঘুদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সংখ্যালঘুদের অধিকার রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রের বিরাট দায়িত্ব রয়েছে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতিটি দেশে সংখ্যালঘু মানুষদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু এক্ষেত্রে সৌদি আরব এসব নীতি নৈতিকতার ধার ধারছে না।
সৌদি আরবে বসবাসকারী সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মীয় ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছে। শুধু যে ধর্মীয় ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার হচ্ছে তাই নয়, এমনকি শিয়াদেরকে মুসলমান হিসেবেও স্বীকৃতি দিতে চায় না সৌদি কর্তৃপক্ষ। 1927 সালে সৌদি আরবের শীর্ষ ওয়াহাবি মাওলানারা এক ফতোয়া জারি করে বলেছিলেন, শিয়ারা ধর্ম থেকে বিচ্যুত এবং তারা কাফের, সুতরাং তাদেরকে শাস্তি পেতে হবে। তারা আরও বলেছিলেন, শিয়াদের নিজস্ব মাজহাব অনুযায়ী ধর্ম পালনের কোনো অধিকার নেই, এর অন্যথায় তাদেরকে এদেশ থেকে বের করে দেওয়া হবে। বর্তমানের সৌদি শাসক গোষ্ঠী ও ওয়াহাবি মাওলানারা এখনও ওই ফতোয়া অনুসরণ করে চলেন। 1991 সালে সৌদি মুফতি বিন জাবরিন তার এক ফতোয়ায় আবারও শিয়া মুসলমানদেরকে কাফের বলে ফতোয়া দেন। এসব কারণে সৌদি সরকার সংখ্যালঘু শিয়া মুসলমানদের মসজিদ কিংবা ইমামবাড়া নির্মাণের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।
কেবলমাত্র সাফোয়া এলাকার অধিকাংশ মানুষ শিয়া হওয়ার কারণে সেখানে মাত্র 3-4 ইমামবাড়ার কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে এবং সেখানে নতুন আর কোনো ইমামবাড়া তৈরির অনুমতি নেই। এছাড়া 1990 সালে সৌদি কর্মকর্তারা শিয়াদের ধর্মতত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠান আল মোবারেজের অনেক আলেমকে গ্রেপ্তার করে। সৌদি সরকার সবচেয়ে বেশি নিপীড়ন চালাচ্ছে পূর্বাঞ্চলীয় এলাকার অধিবাসীদের ওপর। ওই এলাকার জনগোষ্ঠীর মাত্র 15-10% হচ্ছে শিয়া মুসলিম জনগোষ্ঠী। এরাই সরকারের সবচেয়ে বড় টার্গেট এবং দীর্ঘদিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি নিরাপত্তা বাহিনী সম্প্রতি শিয়া মুসলিম অধ্যুষিত এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস করেছে এবং অন্তত 34 তরুণ ও ধর্মীয় নেতাকে ধরে নিয়ে গেছে। বর্তমান করোনা পরিস্থিতিতেও নিরাপত্তা বাহিনী ওই এলাকার জনগণের বিরুদ্ধে সহিংসতা ও দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সেদেশের শাসকগোষ্ঠীর চিন্তাভাবনা ও রাষ্ট্র পরিচালনার নীতির কোনো সঙ্গতি নেই। সৌদি আরবের রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের অংশগ্রহণেরও কোনো সুযোগ নেই। যেহেতু সেখানে গণতন্ত্র নেই, তাই শাসক বা সরকার নির্বাচনের অধিকারও জনগণের নেই। সম্পদে প্রাচুর্য সৌদি রাজ পরিবারের সদস্যরা অত্যন্ত আরাম আয়েশি জীবনযাপন করলেও সেদেশটির জনগণের একটা বিরাট অংশ দরিদ্র, বেকার এবং বৈষম্যের শিকার। সামাজিক ব্যবধান বাড়তে থাকায় জনমনে সরকার বিরোধী প্রতিবাদ, ক্ষোভ ও সমালোচনা বাড়ছে। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি নাগরিকদের বিরুদ্ধে শাসকবর্গের জুলুম নির্যাতনের ব্যাপারে একদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নীরব রয়েছে, অন্যদিকে বাক স্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার বৃহৎ শক্তিগুলোও টু শব্দটিও করছে না। তো শ্রোতা বন্ধুরা, সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঘটনার নেপথ্যে শ্রোতাবন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইসলামী বিপ্লবের এই মহান নেতার ব্যক্তিগত জীবনের একটি দিক নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব বলে আমরা আশা রাখছি।
২০১৫ সালে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমসে ইরান সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধের লেখক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন এভাবে, ইরানের সর্বোচ্চ নেতা এখনও একটি রহস্য। ইসলাম ও এই ধর্মের শিক্ষা সম্পর্কে যারা অজ্ঞ তাদের কাছে সর্বোচ্চ নেতার ব্যক্তিত্ব রহস্যজনকই মনে হবে। কিন্তু যেসব মুসলমান পবিত্র কোরআন ও রাসুলে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের জীবন রচিত জানেন, তাদের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা। আয়াতুল্লাহ খামেনি ইসলামের শিক্ষার আওতায় বেড়ে উঠেছেন। শত্রুরাই তাঁর সম্পর্কে বলে যে তিনি যে কোনো বিষয়ের রোড ম্যাপ জানেন, মুসলিম উম্মার শত্রুদের চেয়ে অগ্রে চলেন এবং উচ্চমানের প্রজ্ঞা নিয়ে বিশ্বের ঘটনাবলী বিশ্লেষণ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার, বিশ্ববিদ্যালয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক অধ্যাপক এবং টেলিভিশন উপস্থাপক ফরিদ জাকারিয়া, তিনি ২০১৩ সালের আগস্ট মাসে সিএনএন টেলিভিশনের এক অনুষ্ঠানে বলেন, ভিক্টর হুগোর লেখা লা মিজারেবল বা দীন দুঃখীরা হচ্ছে আমার দৃষ্টিতে ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় লেখা শ্রেষ্ঠ উপন্যাস। আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আপনারা এই উপন্যাসটি পড়ুন। একটি সমাজের সবগুলো দিককে একটি বইয়ের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এমন একটি উপন্যাসের তুলনা হয় না। ফরিদ জাকারিয়া আরও বলেন, এই বাক্যগুলো কে বলেছেন জানেন? এই কথাগুলো ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বলেননি, কোনো পশ্চিমা দেশের কোনো রাষ্ট্রনায়কের মুখ থেকে এই বক্তব্য বেরিয়ে আসেনি। এটি হচ্ছে এমন একজন মানুষের বক্তব্য, পাশ্চাত্য যাকে নিজেদের কসম খাওয়ার শত্রু মনে করে। তিনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি।
ফরিদ জাকারিয়ার মতো পশ্চিমা সমাজে বসবাসকারী একজন ব্যক্তির কাছে এটি একটি বিস্ময়কর ব্যাপার যে একটি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে বইয়ের সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারেন। কিন্তু যদি একথা জানতে পারেন যে আয়াতুল্লাহ খামেনির পরিবারের সকল সদস্যই বই পাগল, তাহলে তার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যাবে বই কি। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার নিজের মুখেই বিষয়টি শোনা যাক। আমার নিজের ঘরের প্রতিটি সদস্য রাতে বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। আমি নিজেও যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ বই পড়তে থাকি। ঘুমাতে যাওয়ার সময় আমার পরিবারের প্রতিটি সদস্যের হাতে একখানা বই থাকে।
ইরানের সর্বোচ্চ নেতার মধ্যে এই বই প্রীতির কারণ খুঁজতে হলে তাঁর শিশুকালে ফিরে যেতে হবে। সেই যুগে দাদি নানিরা তাদের নাতি নাতনিদের শিক্ষণীয় গল্প ও কিস্সা শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেই দাদির মুখে শুধু গল্প শুনে কৌতূহল মেটাতে পারতেন না, বরং লিখতে ও পড়তে শেখার পর থেকেই বই পড়ে নিজের জ্ঞান পিপাসা মেটানোকে অভ্যাসে পরিণত করেছিলেন। বই পড়ার প্রতি নিজের আগ্রহের বিষয়টিকে ইরানের সর্বোচ্চ নেতা নিজে এভাবে বর্ণনা করেন, কেউ যদি আত্মিক ও সাংস্কৃতিক দিক দিয়ে সতেজ থাকতে চায় তাহলে তাকে বইয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে, মানুষকে বই পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে, বইকে জীবনের অংশে পরিণত করতে হবে। আমি যখন গল্পের বই পড়ে মজা পেতাম তখন আমার মনে হয় বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের লেখা হাজার হাজার গল্প আমি পড়েছি। যদি কেউ বই পড়ার অভ্যেস গড়ে তুলতে না পারে তাহলে তার পক্ষে মানুষের চিন্তাধারা উপলব্ধি করা সম্ভব নয়।
উপন্যাস পড়ার প্রতি ইরানের সর্বোচ্চ নেতার প্রবল আগ্রহ রয়েছে। আয়াতুল্লাহ খামেনি উপন্যাসকে এক মানুষ থেকে আরেক মানুষের মাঝে চিন্তাধারা স্থানান্তরের হাতিয়ার মনে করেন। তিনি ভিক্টর হুগোর লে মেজারাবল উপন্যাসটিকে সৃজনশীলতা দিয়েই বই লেখার ক্ষেত্রে একটি অনন্য সাধারণ ঘটনা বলে বর্ণনা করেন। ইরানের সর্বোচ্চ নেতা নিজেও একজন প্রসিদ্ধ লেখক। তাঁর লেখা ও অনুবাদ করা বইগুলোকে কয়েকভাবে বিভক্ত করা যায়। তিনি গবেষণাধর্মী যেসব বই লিখেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে সত্যনিষ্ঠ নেতা, নামাজের গভীরতা থেকে কোরআনে ইসলামী চিন্তাধারার রূপরেখা, ধৈর্য সম্পর্কে কিছু কথা এবং তহিদের চেতনা, আল্লাহ ছাড়া অন্যের উপাসনাকে অস্বীকার করে ইত্যাদি। এসব বই ইংরেজি, জার্মান, আজারি তুর্কি, ইস্তাম্বুলি তুর্কি, ইতালীয়, চীনা ও আরবি ভাষায় অনুবাদ হয়েছে।
মিশরের ইসলামী চিন্তাবিদ সৈয়দ কুতুবের লেখা দুটি বই তিনি ইসলামী বিপ্লবের আগেই অনুবাদ করেছিলেন। মুসলিম ভূখণ্ডের ভবিষ্যৎ এবং পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে একটি অভিযোগ শিরোনামের বই দুটি তিনি আরবি থেকে ফার্সি ভাষায় অনুবাদ করেন। আয়াতুল্লাহিল উজমা খামেনি আরবি থেকে ফার্সি ভাষায় কিফা আল মুসলিমিন ফি তাহরির আল হিন্দ শিরোনামের বইটি অনুবাদ করেন, যার বাংলা ভাষান্তর দাঁড়ায় ভারতের স্বাধীনতা লাভে মুসলমানদের সংগ্রাম। বইটি অনুবাদ করতে গিয়ে তিনি নিজের গবেষণালব্ধ জ্ঞান থেকে অসংখ্য পাদটিকা সংযোজন করেন, যার ফলে বইটি জ্ঞান পিপাসু পাঠকের কাছে নতুন মাত্রা লাভ করে।
গত মে মাসে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়ে গেল 34তম আন্তর্জাতিক বইমেলা। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি 3 ঘন্টা ব্যাপী এই বইমেলা পরিদর্শন করেন। দেশের মানুষের জ্ঞান পিপাসা মেটানোর ক্ষেত্রে তিনি এই বইমেলাকে অতি গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। বইমেলার একটি স্টলের মালিক সর্বোচ্চ নেতাকে একটি কবিতার বই উপহার দিয়ে বলেন, আমি জানি আপনি কবিতা ভালোবাসেন। এ সময় আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, আমি আসলে বই ভালোবাসি। সর্বোচ্চ নেতার ব্যক্তিগত সংগ্রহশালায় 40,000-এর বেশি বই রয়েছে বলে মনে করা হয়। এ সম্পর্কে তিনি বলেন, আমি যদি আমার ব্যক্তিগত জীবনের সকল আসবাবপত্র জমা করি তাহলে একটি পিক আপে করে নিতে পারব, তবে আমার ব্যক্তিগত পাঠাগারকে নয়।
তো শ্রোতা বন্ধুরা, এখানে শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
تهران نخوسوم ایرانی اسلامگان هرابدوتیان هایرن رادیو جام نکلسوم Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան, Թերանի ժամակով